الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে আরো একবার হাজির হয়েছে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আজকের এই আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম এর ঘটনাবলী ধারাবাহিক অনুষ্ঠান শুরু করার আগে আসুন আমরা আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সেই সম্পর্কে শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আজমত নিশান হচ্ছে, কারো যদি কোনো বালা মুসিবত চলে আসে তাহলে তার উচিত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা বালা মুসিবত দূর হয়ে যাওয়ার মাধ্যম। প্রাণপ্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর ওয়াজিফা অর্থাৎ বালা মুসিবত দূর করার জন্য দিয়ে দিয়েছেন। আজকে সাধারণত আমাদের দিকে দেখা যায় কি, আমাদের উপর বিভিন্ন সময় মুসিবত চলে আসে তখন আমরা পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর ওয়াজিফা দিয়ে দিয়েছেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, এই দরুদ শরীফ পাঠ করা তোমাদের বালা মুসিবত দূর হয়ে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। তো আসুন আমরা বালা মুসিবত আসার আগে আমরা নিয়ত করে নিই প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। শাইখা তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া অধিক হারে দরুদ শরীফ পাঠকারী কারা সে সম্পর্কে বলেন, যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তি প্রতিদিন অর্থাৎ অধিক হারে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সে সৌভাগ্য নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের ঘটনাবলী অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটাই যে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম ইনারা তো মাসুম ছিল, ইনারা নেককারদের সরদার ছিল, যাদের কোনো গুনাহই নেই, এরপরেও তাদের কত রিয়াজত, এরপরেও তাদের কত ধৈর্য, যেন এগুলা থেকে আমরা শিক্ষা হাসিল গ্রহণ করি। ইনারা নবী হওয়ার পরেও তাদের নেকির দাওয়াতের কেমন উৎসাহ, ইনারা নবী হওয়ার পরেও কত ইবাদত, কত গুম ত্যাগ দিয়ে আল্লাহ তাআলার রিয়াজতে লিপ্ত হয়ে যাওয়া, এগুলা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। এই জন্যই আপনাদের সামনে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের ঘটনাবলী এটাতে এক নবী এর বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করব। সেই নবী আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম হচ্ছেন হযরত আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম। জি হ্যাঁ, যে আইয়ুব আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালামের সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি যে ইনার দুর্য সম্পর্কিত, আসুন প্রথমে ইনার বংশ সম্পর্কে অর্থাৎ ইনার পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই। আজকে দুনিয়াতে আমরা অনেক নায়ক, অনেক আপনার অনেক বিশেষ ব্যক্তিবর্গের একেবারে তার নিজের পরিবার সম্পর্কে আমরা জানা রয়েছে, কিন্তু আমাদের নবী আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালামগণ ইনাদের জীবনের সম্পর্কে আমাদের কয়জন থেকে জানা রয়েছে, কিন্তু আমি মুসলমান রয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা হযরত আইয়ুব আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম ইনার পরিচয় সম্পর্কে ইনার ঘটনাবলী ইনশাআল্লাহ জানার সৌভাগ্য অর্জন করবো। আসুন আমরা প্রথমে জেনে নিই হযরত সাইয়েদানা আইয়ুব আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম ইনার পরিচয় সম্পর্কে। জি হ্যাঁ, হযরত আইয়ুব আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম এর বাবার নাম ছিল আরসুস। বিভিন্ন উলামায়ে কিরাম বিভিন্নভাবে বর্ণনা করেন। আসুন আমরা প্রথমে ইনার যে বংশ পরম্পরা রয়েছে, বংশগতভাবে ইনি কোন নবী থেকে এসেছেন সে সম্পর্কে জেনে নিই। হযরত আইয়ুব ইবনে আসুস ইবনে রাজি ইবনে রুম ইবনে আইদ অর্থাৎ আইদ দ্বারা আইস উদ্দেশ্য রয়েছে, ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম অর্থাৎ হযরত আইয়ুব আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম এর পূর্ব বুজুর্গর মধ্যে, পূর্ব নবীর মধ্যে হযরত ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম রয়েছেন। তার আম্মা জান হযরত লুত আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালামের বংশধর। জি হ্যাঁ, তার স্ত্রী হযরত রাহমা বিনতে আফরাশিম অথবা আফরাইম ইবনে ইউসুফ আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম অর্থাৎ তার স্ত্রী বংশের মধ্যে হযরত ইউসুফ আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম রয়েছেন। আফরাশিম অথবা আফরাইম হযরত ইউসুফ আলা নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসসালামের পুত্র, হযরত জুলাইকার পবিত্র গর্ভজাত সন্তান ছিলেন। হযরত আইয়ুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসসালামের বয়স কত, দুনিয়াতে তিনি জাহির হায়াতে ছিলেন, সে সম্পর্কে বলা হচ্ছে তার বয়স হয়েছিল 93 বছর। তার উপর শুধু তিনজন লোক ইমান এনেছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে একটা যদি আমরা বিষয় লক্ষ্য করি যে হযরত আইয়ুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসসালাম তিনি দুনিয়াবি জাহির হায়াতের মধ্যে 93 বছর বেঁচে ছিলেন, জাহির হায়াতের মধ্যে, এবং তার এই যে 93 বছরের মধ্যে তিনি তার প্রচেষ্টা, তার নেকির দাওয়াত, একজন নবী আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসসালাম ইনার প্রচেষ্টার বরকতে কাফের থেকে একজন মুসলমান, কাফের থেকে মুসলমানরা হলো তো তিনজন মাত্র। অর্থাৎ আমরা শুনতে পেলাম যে তার দাওয়াতে তিনজন লোক ইমান এনেছিল। এখান থেকে আমাদের একটা যদি একটু গভীরভাবে খেয়াল করি যে 93 বছর তিনি যখন নেকের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং কত বছর যাবত নেকের দাওয়াত দেওয়া শুরু করলেন, নেকের দাওয়াত দিলেন, এত বছর নেকের দাওয়াত দেওয়ার পরেও তিনজন লোক কাফের থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। এখান থেকে আমরা যে সকল ইসলামী ভাইয়েরা, যে সকল মুসলমান, কোন একজন কেউ ভালো কাজ করছে তাকে মনে করেন তাকে ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া, অথবা কেউ খারাপ কাজ করছে তাকে খারাপ কাজ থেকে বাধা প্রদান যখন আমরা করতে যাই, হয়তো বা দেখা যায় সে আমাকে একটা খারাপ কথা বললো, সে আমাকে একটা খারাপ জিনিস দেখিয়ে দিল, আপনি কি আমাকে ভালো কাজ করে দেখা দেওয়ার জন্য। ঠিক এরকম কেউ যদি আমাকে যখন আমরা কোনো কাউকে নেকির দাওয়াত দিতে যাই, কেউ যদি আমাদের বিপরীত একটা খারাপ ব্যবহার করে, তখন আমরা মানুষকে ভালো দাওয়াত দেওয়া এটা ছেড়ে দিই, তখন আমরা অনেকে অনেক হয়তো বা মূর্খ ব্যক্তি এরকম বলি দুনিয়া থেকে ভালো কাজের ভালো কথা বলার কি দাম আছে। আসলে না, আমার যে এই নবী আল নবীনা ওয়ালি সালাতু ওয়াসালাম 93 বছর তিনি জাহিরি হায়াতে ছিলেন, এত বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মাত্র তিনজন ইসলাম ধর্ম কবুল করেছে, তাহলে ইনাদের কেমন নাকি দাওয়াত দেওয়ার, ইনাদের কেমন ভালো কাজের দাওয়াত দেওয়ার উৎসাহ ছিল। আর আজকে আমরা হয়তো বা একদিন, হয়তো বা এক সপ্তাহ, এক মাস কাউকে ভালো কাজের দাওয়াত দিলাম, কিন্তু সে যদি আমার কথা সাড়া না দেয় আমি তাকে বাদ দিয়ে দিই, আরে এই হবে না, কিন্তু নয়, ইনারা বছরকে বছর নেকির দাওয়াত দেওয়া, গুনাহ থেকে বাধা প্রদান করা কাজের মধ্যে লেগেছিল, এরপরেও নেকির দাওয়াতের কাজ, ইসলামের দাওয়াতের কাজ ছাড়েনি। তো আমরাই বা কেন মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়া ছেড়ে দিব, কেউ যদি খারাপ কাজ করছে তাকে বাধা প্রদান করা ছেড়ে দিব, সে আমাকে একটু খারাপ কথা বললো আর কি, কিন্তু আমি বা কেন নেকির কাজ থেকে বিরত হয়ে যাব। কেন না, আমি যদি কাউকে একবার এক শব্দ নেকের দাওয়াত দিলাম, বলা হচ্ছে এক এক শব্দের বিনিময়ে এক এক বছরের নফল ইবাদত সওয়াব দেওয়া হবে, তো কেন বা আমি নেকি করা থেকে মাহরুম থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার সৌভাগ্য নসিব করুক। আসুন হযরত আইয়ুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালামের পরিচয় সম্পর্কে আমরা আরো জেনে নিই। হযরত ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি কাসাসুল আম্বিয়া গ্রন্থে প্রথম খণ্ড 230 পৃষ্ঠায় দুটি বংশনামা বর্ণনা করেছেন। এক আইয়ুব ইবনে মোসা ইবনে রাজিহ ইবনে আইস ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম কলিল আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালাম। একটা তিনি বর্ণনা দেন যে হযরত আইয়ুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালাম হযরত ইব্রাহিম আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালাম এর বংশ থেকে তার জন্ম। কিন্তু আরেকটা বর্ণনার মধ্যে রয়েছে এরকম যে হযরত আইয়ুব ইবনে মোসা ইবনে রাবিল ইবনে আইস ইবনে ইসহাক ইবনে ইয়াকুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালাম। অপর এক বর্ণনার মধ্যে এসেছে কি যে হযরত আইয়ুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তার জন্ম হযরত ইয়াকুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালামের বংশ থেকে রয়েছে। তার স্ত্রীর নাম কেউ কেউ বলেছেন যে লাইয়া বিনতে ইয়াকুব, আবার কেউ বলেছেন রামোহ বিনতে আফরাসিম অথবা আফ্রাইম ইবনে ইউসুফ, আবার কেউ এটাও বলেছেন যে লাইয়া বিনতে মাইশা ইবনে ইয়াকুব। হযরত ইয়াকুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালামের সময়কাল নিয়ে বেশ মতবিরোধ পরিলক্ষিত হয়, তবে অধিকাংশের মতে তার সময়কাল ছিল হযরত ইব্রাহিম আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালাম এর সময়কালের পরে। আর ইমাম তাবারি বলেছেন হযরত শুয়াইব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালামের সময়কালের পরেই হযরত আইয়ুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালামের সময়কাল ছিল, তবে বিশুদ্ধ মত হলো তার সময়কাল ছিল হযরত ইয়াকুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালাম এবং হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালামের সময়কালের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ হযরত ইয়াকুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালামের পরে এবং হযরত মূসা আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালামের পূর্বে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত আইয়ুব আল নবিয়ানা ওয়ালিহি সালাতু ওয়াসালামের ধৈর্য সম্পর্কিত আমরা যে ঘটনা রয়েছে বেশিরভাগ মুসলমান বান্দা আমরা জেনে থাকি। আসুন ইমান তাজা করার জন্য, নিজের মধ্যেও যেন এই ঘটনাগুলো থেকে মাদানিফুল শিক্ষা গ্রহণ করে নিজের আমলে পরিণত করতে পারি, সে নিয়ে আসুন আমরা তার যে ধৈর্য সম্পর্কিত ঘটনা রয়েছে সে সম্পর্কে শ্রবণ করে নিই। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম দিকে অগাধ ধন দৌলত, সহায় সম্পত্তি, সুরম্য দালান কোটা, যান বাহন, সন্তান সন্ততি, অর্থাৎ এক কথা অনেক নিয়ামত আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন, এবং তার অনেক পশু ছিল, এমনকি তার অনেক চাকর নৌকার ইত্যাদি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এত দশ সত্ত্বেও তিনি সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল রাখতেন, এবং আল্লাহর প্রদত্ত নিয়ামত রাজির শুকরিয়া তিনি সব সময় জ্ঞাপন করতেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাকে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছিলেন সে সম্পর্কে ইনশাআল্লাহ শ্রবণ করবেও, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদেরকে আমি এটা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনাত এত সম্পদ থাকার পরেও, এত তিনার আপনার সন্তান সন্ততি, এত ব্যবসা বাণিজ্য, এতগুলো সম্পদ থাকার পরেও তার ইবাদতে আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে তার কোনো কমতি হতো না, বরঞ্চ তার তিনি হারদম প্রায় সময় ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এখান থেকে যে সকল আজকে আমরা হয়তো বা আমার সম্পদ রয়েছে, আমার ব্যবসা বাণিজ্য রয়েছে, আমার অনেক কিছু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, কিন্তু আজকে আমাদের একটু বিষয় ওই সকল ইসলামী ভাইদের একটু নজর দেওয়া উচিত যে আজকে আমি আমার ব্যবসার কারণে আমার আজকে এতগুলো ধন সম্পদ রয়েছে, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে, আর আমি এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করে বরং আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন থেকে দূরে চলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত থেকে পর্যন্ত অনেক দূরে চলে গিয়েছি, বরং আল্লাহ তাআলা যেগুলো ফরজ আমাকে দিয়েছে, নামাজ আদায় করা ফরজ আমল দিয়েছে আমাকে, এগুলো থেকে আমি দূরে সরে গিয়েছি। যদি বলো আপনি কেন, হুজুর আমার ব্যবসা রয়েছে, হুজুর আমার এত ব্যস্ততার কারণে, অর্থাৎ এটা বোঝা যায় তাকে আল্লাহ তাআলা নিয়ামত বেশি দিয়েছে, তাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছে, সে ধন সম্পদের শুকরিয়া আদায় করতে ইবাদত করবে দূরের কথা, বরঞ্চ সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আজকে সাধারণ যদি আমাদেরকে কেউ একটু হেল্প করে, মনে করো কি আমাকে একটা উপকার করলো, আমরা তার কাছে থ্যাঙ্কফুল হয়ে যাই, তার কাছে আমরা ঋণী হয়ে যাই, কারণ সে আমাকে একটা অনেক উপকার করেছে। কিন্তু যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, এত সন্তান সন্ততি দিয়েছে, আর আমি সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে গুনাহের মধ্যে লিপ্ত, সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে ইবাদত থেকে দূরে, কিন্তু এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনার কত সম্পদ ছিল, জিনার কত সম্পদ ছিল, তারপরেও তিনি হারদম ইবাদতের মধ্যে মুশকুল থাকতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনার মতো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার সেই সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে আরেকটু শ্রবণ করে নিই। তার ইবাদত দেখে যে তিনি এত সম্পদ পাওয়ার পরে, আল্লাহ তাআলা এত নিয়ামত পাওয়ার পরে তিনি যে ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, এটা শয়তান থেকে খুব জ্বালা পোড়া করছে। তো তার ইবাদত দেখে অভিশপ্ত শয়তান আল্লাহ তাআলার দরবারে আরজ করল, হে প্রভু, আপনার বান্দা আইয়ুবকে আপনি অডেল ধন সম্পদ আরাম আয়েস দান করেছেন বলে এরূপ সর্বদা সে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ইবাদতে মশগুল থাকেন, যদি এই নিয়ামত তাকে আপনি দান না করতেন তবে তিনি এভাবে রাত দিন আপনার ইবাদত করতেন না, আমাকে তার কাছে যাওয়ার শক্তি ও আদেশ দিন, দেখি তিনি আপনার ইবাদত কিভাবে করেন এবং কিভাবে ইবাদতে দৃঢ় থাকেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে শয়তান, আমার বান্দা ধন দৌলত ও সুখ শান্তির জন্য নয়, বরং আমার প্রেমেই আমার বন্দেগি করছে। অতপর আল্লাহ তাআলা শয়তানকে অনুমতি দিলেন, যাও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করে আসো। শয়তান একাধিকবার গিয়ে দেখলো যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের মধ্যে মশগুলই রয়েছেন। অনেক চেষ্টা করার পরেও শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোকা দিতে পারল না, কিন্তু কিছুতেই সে এভাবে যখন ধোকা দিতে না পারার কারণে শয়তান ব্যর্থ হয়ে নিরাশ হয়ে চলে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এখানে আমাদের একটা শিক্ষণীয় মাদানীফুল শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যখন শয়তান, তো শয়তান সে তার কাজই হচ্ছে আমাদেরকে ভালো কাজ করতে না দেওয়া, যেমন হয়তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে হারদম লিপ্ত ছিলেন, এত সম্পদ থাকার পরেও শয়তানের সেটা অনেক জ্বালাপোড়া করছিল যে আল্লাহ তাআলা এই নবীকে এত সম্পদ দেওয়ার পরেও সে হারদম আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল, শয়তান সেটা সইতে পারছে না। ঠিক সেরকম আমরা যখন মুসলমান বান্দার কোনো ইবাদত করি, কোন রিয়াজত করি তখন শয়তান আমাদের পিছে লেগে যায়। আপনি যদি হরদম গুনাহের কাজের মধ্যে থাকেন দেখবেন আপনার ওই গুনাহের কাজের মধ্যে আরো উৎসাহ সৃষ্টি হচ্ছে, কিন্তু আপনি যখন একটা ভালো কাজে গেলেন তখন আপনার ওই ভালো কাজে মন বসবে না, কারণ ইবাদতের মধ্যে নামাজের জন্য দাঁড়ালেন দেখবেন কি আপনার দেখা যায় কি সাধারণত অন্য কোনো বাহ্যিক কার্যাবলী কথা নামাজের মধ্যে চলে আসে। কারণ শয়তান চাই না যে আমি আল্লাহ তাআলার ইবাদত করি, শয়তান চাই না যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করি হরদম। অর্থাৎ আমি এটাই বলার উদ্দেশ্য যে আমরা যখনই কোনো একটা ইবাদত করবো, কোনো একটা রিয়াজত করবো, কোনো সুন্নতের উপর আমল করবো, শয়তান আমার পিছনে লেগে রয়েছে। শয়তান চাইবে কিভাবে সে আমাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দিবে, তাই আমাদের উচিত আমার থেকে যেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষা থাকে এবং আমার নিয়তটা যেন ভালো থাকে ইনশাআল্লাহ, এর বরকতে এবং দৃঢ় আমার যদি চিন্তা ভাবনা থাকে ইনশাআল্লাহ আমার ভালো কাজের উপর অটল থাকা এটা সম্ভব হবে, যেমন হযরত আইয়ুব আলাইহিস সালামের হয়েছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এরপর অপর এক বর্ণনার মধ্যে এসেছে যে ফেরেস্তাগণ হযরত আইয়ুব আলাইহিস সালামের ইবাদত দেখে অবাক হয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে পরওয়ারদিগার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের দন দৌলত সন্তান সন্ততি পাওয়ার কারণে আপনার ইবাদতে মশগুল থাকেন, আপনি তাকে পার্থিব জীবনে আরাম আয়েশের মধ্যে রেখেছেন, এর ফলে তিনি ইবাদতে ব্যস্ত থাকেন। জবাবে আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতাগণ, তিনি তো দন দৌলত কিংবা সুখ স্বাচ্ছন্দ্যের কারণে নয় বরং আমার সন্তুষ্টির জন্যই ইবাদত করেন, আমার প্রদত্ত সব নিয়ামত ফিরিয়ে নিলেও তিনি আমার সন্তুষ্টিতে ধৈর্যশীল ও সন্তুষ্ট থাকবেন। বর্তমানে যেভাবে আমার অনুগত ফকির ও নিঃস্ব অবস্থায় এর চেয়ে বেশি অনুগত হবেন। অন্য এক বর্ণনায় এসেছে এরকম, হযরত আইয়ুব আলাইহিস সালামের বালা মুসিবত আল্লাহর কাছ থেকে তিনি চেয়ে নিয়েছিলেন যাতে তিনি ধৈর্যশীল হয়ে অধিক সওয়াব প্রাপ্ত হন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদা আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে আইয়ুব, আপনি কি সুস্থতা চান নাকি দুঃখ ও বালা মুসিবত চান? উত্তরে তিনি বললেন, হে পালন কর্তা, সুস্থতার চেয়ে আপনার পক্ষ থেকে দেয়া মুসিবত আমার জন্য উত্তম। অতএব তিনি স্বেচ্ছায় বালা মুসিবত গ্রহণ করে নিয়েছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা দেখলেন তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত খুঁজে নিচ্ছেন যেন ধৈর্যশীল হয়ে আল্লাহ তাআলা দরবারে সওয়াবের অধিকার হতে পারে, যেন ধৈর্যশীল হয়ে আল্লাহ তাআলা দরবারে তার মর্যাদা আরো বেড়ে যায়। তো আমরা একটু যদি চিন্তা করে দেখি, যখন আমাদের উপর না চাওয়ার কারণেও আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য কোনো বালা মুসিবত দেয়, আমরা তখন ধৈর্যহার হয়ে যাই। কিতাবের মধ্যে রয়েছে সকল বালা মুসিবত এটা মুসলমান মুমিনের জন্য নিয়ামত স্বরূপ, কারণ যখন বালা মুসিবত এসে যায় তখন আমাদের ধৈর্য ধারণ যে এত বড় একটা সওয়াবের কাজ ধৈর্য ধারণ করা, সেই ধৈর্য ধারণ করার সৌভাগ্য আমাদের হয়ে যায়। কিন্তু বরঞ্চ যখন আমাদের বালা মুসিবত চলে আসে আমরা একেবারে ধৈর্য হারা হয়ে গিয়ে, বরঞ্চ অনেক দুর্ভাগা অনেক মূর্খ ব্যক্তি এরকমও রয়েছে যখন বালা মুসিবত তার উপর চলে আসে সে এমনকি কুফরি বাক্য বলে ফেলে, যে হ্যাঁ এমন সময় দেখা যায় কি সে আল্লাহ তাআলাকে আপত্তিমূলক কথাবার্তা বলে ফেলে, সে বলে কি আল্লাহ তাআলা কি পেয়েছে আমাকে এই সব বিপদ দেওয়ার জন্য, আল্লাহ তাআলাকে আপত্তি করে থাকে, এটা কুফরি রয়েছে। কিন্তু আজ আমরা মুসলমান রয়েছি, বালা মুসিবত এটা একজন মুমিনের জন্য উপহার স্বরূপ, আল্লাহ তাআলা একটা নিয়ামত, কিন্তু আমি অজানার কারণে ইলমের থেকে দূরে থাকার কারণে আমি এই বালা মুসিবত এটাকে কি বলবো অনেক খারাপ ভাবে নিয়ে থাকি। কিন্তু এই আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলা দরবার থেকে বালা মুসিবত দোয়া করে খুঁজে নিচ্ছেন যেন তিনি ধৈর্যশীল হতে পারেন, সওয়াবের অধিকারী হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যখন বালা মুসিবত চলে আসে ধৈর্য ধারণ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনার যে ধৈর্য ধারণ সম্পর্কিত একটা ঘটনা রয়েছে, এটা এভাবে শুরু হলো যে তিনি প্রথমত আপনার তার যে সম্পদ ছিল সেগুলো যাওয়া শুরু হলো, তার রোগ চলে আসলো, সে সম্পর্কে আসুন বিস্তারিত শ্রবণ করে নিই। রোগাক্রান্ত হওয়ার কারণ সম্পর্কে এরূপ বর্ণিত আছে যে একদা কেউ হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলল, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ আওলাদ ফরজন্দ সহ বহু নিয়ামত দান করেছেন। রোগাক্রান্ত হওয়ার কারণ সম্পর্কে এরূপ একটা বর্ণিত রয়েছে এরকম যে একদা কেউ হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলল, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ আওলাদ ফরজন্দ সহ বহু নিয়ামত দান করেছেন। উত্তরে তিনি বললেন, এর বিনিময়ে তো আমি অনেক ইবাদত ও শুকর আদায় করেছি, তার এই কথাটি আল্লাহ তাআলা থেকে অপছন্দ হলো, তখন ওই এই মারাত্মক রোগে তিনি আক্রান্ত হলেন। এবার বিভিন্ন আরো বর্ণনা রয়েছে। তো ইনার যে ধৈর্য হারা, ইনার যে ধৈর্য ধারণ সম্পর্কিত ঘটনা এবং রোগাক্রান্ত হওয়ার ঘটনা, সে সম্পর্কে বলা হচ্ছে যে প্রথমে তিনি ধন সম্পদের দিকে ক্ষতিগ্রস্ত হলেন। তার যে এতগুলো ধন সম্পদ ছিল, সে ধন সম্পদ চলে যাওয়ার দিকে প্রথমে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, পরে ধীরে ধীরে সকল কিছু তার থেকে চলে যেতে লাগলো। সন্তানরা ঘরের ছাদের নিচে চাপা পড়ে মারা গেল, এবং তার সম্পদের পরিমাণ কতটুকু ছিল সে সম্পর্কে বলা হচ্ছে, তার কমবেশ প্রায় 40,000 ছাগল, বেড়া, হাতি, ঘোড়া, গরু, উট ইত্যাদি যা ছিল সবগুলো মরে গেল। রাকালরা এসে তাকে সংবাদ দিতে চাইলে তিনি থাকতেন ইবাদতের মশগুল। অর্থাৎ রাকাল যখন এসে বলতো যে আপনার সম্পদের মধ্যে গরু ছাগল এরা কি ধ্বংস হয়ে যাচ্ছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে, সে সম্পর্কে যখন আইয়ুব আলাইহিসসালামকে এসে বলতেন, তখন তিনি হারদম থাকতেন ইবাদতের মধ্যে মশগুল। এবং তিনি কি বলতেন সে সম্পর্কে শ্রবণ করুন, যে পরে যখন সংবাদ দেয়া হতো তখন তিনি বলতেন, আমি কি করব, যিনি দিয়েছেন তিনি নিয়ে গিয়েছেন। এই বলে তিনি পুনরায় ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। আকাশ থেকে অগ্নিশিখা অদৃশ্যভাবে এসে তার চারণ ভূমিতে যত গরু ছাগল ছিল সবগুলো জ্বালিয়ে ফেলল। দায়িত্ববানরা এসে বলল যে আপনার অমুক গরু ছাগল গুলো আগুনের মধ্যে পুড়িয়ে ছাই হয়ে গিয়েছে। তখন তাদের সংবাদ শুনে তিনি কোনো উত্তর না দিয়ে ইবাদতের মধ্যে মনোনিবেশ হয়ে যেতেন। এভাবে যতবার রাকালরা এসে দুঃসংবাদ দিত, তিনি বিষয়টি আল্লাহ তাআলার মর্জির উপর ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর তিনি ইবাদতের মধ্যে রত হয়ে যেতেন। এমনই ভাবে তার বাড়ি, গড়, আসবাবপত্র, দরজা, জানালা, বিছানাপত্র সহ সবকিছু আগুনে জলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিছুই বাকি ছিল না। লোকেরা তাকে বলল, এখন আপনার কিছুই অবশিষ্ট রইল না। তিনি বললেন, আল্লাহ 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 আল্লাহ, কত সুন্দর জবাব দিলেন। তিনি বললেন, যখন মানুষ বলল যে আপনার একর এত সম্পদ গুলোর মধ্যে আপনার যে 40,000 ছাগল, বেড়া, গরু, হাতি, উট ছিল, এতগুলো সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে গিয়েছে, তখন তাদের উত্তরে বলল, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ 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 তাআলা শুকর, এখন আমার প্রাণ বেঁচে আছে যা এসব থেকে উত্তম রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম দিকে ইনার সম্পদগুলো যাওয়া শুরু করলো, ইনার সম্পদগুলো ধ্বংস হওয়া শুরু করলো, যা জিনার থেকে 40,000 ছাগল, বেড়া, হাতি, ঘোড়া, গরু, উট ইত্যাদি আর অনেক সম্পদ ছিল, এবং তার থেকে চাকর চাকরানির কোনো অভাবই ছিল না, সব কিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে লাগলো। যখন তাকে তার রাকালরা এসে বলল যে আপনার সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তিনি হাহাকার না করে তিনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। ঘটনাক্রমে শিক্ষক কোনো কাজে মক্তব থেকে বের হলেন, ফিরে এসে দেখলেন যে যে ঘরের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস ওয়ালিহি সালাতু ওয়াসালামের সন্তান সন্ততি, অর্থাৎ 4 সন্তান ও 3 কন্যা ছিল, তাদের ওই মক্তবের ঘরের ছাদ ভেঙে পড়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তানরা সবাই মৃত্যু মুখে পতিত হয়ে গেল। শিক্ষক মহোদয় এসে তার সন্তানদের মৃত্যু সংবাদ দিলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামকে, তখন তিনি বললেন, ওরা সবই শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এইরকম পরিস্থিতি যদি আমাদের কারো মা বাবা সন্তান যদি হয়ে থাকে, তখন আমাদের ও সকল মা বাবার তার মনের মধ্যে কি যায়, তার মনের মধ্যে কতটুকু খারাপ লাগে মা বাবারাই বুঝবেন। একজন সন্তানের মৃত্যুর খবর যখন মা বাবার কাছে আসে, তখন সে মা বাবার পরিস্থিতি কেমন হয়ে থাকে। সে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামের 4 সন্তান 3 কন্যা ছিল, সকল সন্তান সকল কন্যা মৃত্যুর মুখে পতিত হয়ে গেল। এই পরিস্থিতিতে পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামের দরবারে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামের মুখ দিয়ে আল্লাহ তাআলা শুকর, এবং তিনি আরো বলছেন যে তারা শহীদ হয়ে গিয়েছে। কতটুকু আল্লাহ তাআলার ব্যাপারে তাদের ধৈর্য ধারণ, আল্লাহ তাআলার ব্যাপারে তাদের ভরসা, তাদের শুকর আদায় করার কেমন তাদের মন মানসিকতা। আর যদি কোনো মা বাবার এরকম হঠাৎ সন্তান মরে গিয়েছে যদি দুঃসংবাদ আসে সে কিরকম হাহাকার। হ্যাঁ, প্রয়োজনীয় ভাবে সাধারণ মা বাবারা হাহাকার হবে, কিন্তু অনেক সময় দেখা যায় মা বাবারা তাদের এমন অবস্থা হয়, তারা এমন মানে কি বিভিন্ন ভাবে মারা এমন কতগুলো, এখানে আমি ওই বিষয়টা লক্ষ্য করার জন্য চেষ্টা করছি, যখন কোন মা বাবার কোন মায়ের সন্তান মারা যায় তখন মা এমন কতগুলো আপনার বেগানা ভাবে পুরুষের সামনে কতগুলো হাহাকার করে যেটা ইসলামের মধ্যে জায়েজ নেই। তো এই সময়ও মা বাবার থেকে শরীয়তের কথা খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে সৌভাগ্য নসিব করুক। এরপরে কি হলো, এরপর হযরত আইয়ুব আল-নাবিনা ওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধ্বংস হয়ে যাবে তার সম্পদ সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, সে সম্পর্কে বর্ণনার মধ্যে এরকম এসেছে, এর এক সপ্তাহ পর নামাজে রত অবস্থায় হযরত আইয়ুব আল-নাবিনা ওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ফোসকা পড়ল। ধীরে ধীরে এই রোগ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। অর্থাৎ একদিন তিনি নামাজে রত অবস্থা ছিলেন, সেই সময় তার গায়ের মধ্যে ফোসকা পড়া শুরু হলো, এবং এই ফোসকা পড়া এই যে রোগটা বাড়তে 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 তার পুরো শরীরে এটা ছেয়ে গেল। এতগুলা হওয়ার পরেও তার ইবাদত বন্দেগির মধ্যে কোনো কমতি হলো না, বরঞ্চ সুস্থ অবস্থায় যত ইবাদত করতেন অসুখ হওয়ার পরে তার ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিলেন। প্রাণপ্রিয় ইসলামী বেয়ার এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ হযরত আইয়ুব আল-নাবিনা ওয়ালি সাল্লাতু ওয়াসালাম এর ইবাদতের কেমন উৎসাহ আমরা শ্রবণ করলাম, যে ইনার থেকে যখন এক তো সম্পদ চলে গেল, এক তার সন্তান সন্ততি যেগুলো ছিল তারাও মৃত্যুর মুখে পতিত হয়ে গেল, এই যে একটা তার মনের মধ্যে কি অবস্থা হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখুন। এবং এর মধ্যে এর পরেও এখন তার শরীরে পচন শুরু হয়ে গেল, তার শরীরে কীট পতঙ্গ জন্ম নেওয়া শুরু হয়ে গেল, তার শরীরে গুস্ত পচন হওয়া শুরু হয়ে গেল, এরপরেও বলা হচ্ছে তিনি আল্লাহ তাআলার ইবাদত ছাড়েননি। সুস্থ অবস্থায় যত বেশি ইবাদত করতেন তার চাইতে বেশি পরিমাণে ইবাদত অসুখ অবস্থায় করা শুরু করে দিলেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকের আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুষ্ঠানের আইয়ুব আল-নাবিনা ওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এ পর্যন্ত আমরা ঘটনা শ্রবণ করলাম, তার যে শরীরের মধ্যে রোগ আসা শুরু হয়ে গিয়েছে তারপরেও ইবাদত করা ছেড়ে দেয় নাই, এরপরে কি হয়েছিল, এরপরে তার যে স্ত্রীর সেবা সম্পর্কে কত মদিনা মদিনা শুনলেও একটা মনের মধ্যে উৎসাহ চলে আসে ইসলামের ইবাদতের প্রতি, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে সে সম্পর্কে আমরা শ্রবণ করব। আজকের এই অনুষ্ঠান পর্যন্ত আমরা আইয়ুব আল-নাবিনা ওয়ালি সাল্লাতু ওয়াসাল্লামের আল্লাহ তাআলার প্রতি সুক্রিয়া জ্ঞাপন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা সেই মাদানী ফুলগুলো আমরা শিক্ষা গ্রহণ করেছি, সে মাদানী ফুলগুলো শ্রবণ করেছি। আমরাও যারা আজ এই মাদানী চ্যানেল অনুষ্ঠান শ্রবণ করছি নিজেও নিজের আমলের মধ্যে এই মাদানী ফুলগুলা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য নিয়ত করে নিই। আমার উপর যত বিপদ আপদ আসুক না কেন, আমার উপর যত পেরেশানি আসুক না কেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষের ভালোর জন্যই এই বিপদ আপদ এই পেরেশানি গুলা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা সন্তুষ্টিতে আমাদের সন্তুষ্ট থাকা চাই, সে সৌভাগ্য আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আগামী আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।